শ্রোতা বন্ধুরা, যেমন শুনলেন যে কোটা প্রসঙ্গে আমাদের আজকের আলাপনের আলোচনা। হ্যাঁ, আন্দোলন চলছে, আন্দোলন কিন্তু যুক্তরাষ্ট্র চলছে, বিচারপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট কাভানোকে নিয়ে, তার বিরুদ্ধে আর কি, তাকে যাতে সেই পদে বহাল না করা হয় সেই নিয়ে আন্দোলন চলছে। আর বাংলাদেশে আন্দোলন চলছে কোটা পদ্ধতি নিয়ে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন কোটা পদ্ধতি বাতিল করা হবে সরকারি চাকরিতে, গ্রেড ওয়ান এবং গ্রেড টু এই লেভেলের সরকারি চাকরিতে আগে নির্ধারিত কোটা ছিল, মহিলাদের জন্য কোটা ছিল, প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল, কিন্তু সেই সমস্ত কোটা সরকার, তার আগে আন্দোলন হয়েছিল। এই মুহূর্তে সেলিম যোগ দিতে, সেলিম তাহলে
আজকে আমাদের যে আলোচনা সেটাতে যোগ দেওয়ার জন্য আমি এতক্ষণ আপনার জন্যই চেষ্টা করছিলাম, আমাদের শ্রোতাদের জন্য চেষ্টা করছিলাম। আজকে আমাদের কোটা আন্দোলন নিয়ে, নতুন করে কোটা আন্দোলন নিয়ে আলোচনা।
এতদিন ছিল যে কোটা আন্দোলন বাতিল কর, মানে কোটা বাতিল করা হোক, আবার বাতিল করে যেভাবে হয়েছে
কোটা পুনর্বহাল বলা যায় এটাকে,
হ্যাঁ কিছু ক্ষেত্রে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে আপা যোগ দিয়েছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকি, ঢাকা থেকে চেঞ্জ মেকার্স এর, আপনি জানেন মাঝে মধ্যে আমাদের সঙ্গে বিভিন্ন আলোচনায় অংশ নেন। জুনায়েদ সাকি মানবাধিকার কর্মী, তার আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল, আমি কথাও বলেছিলাম, তার টেলিফোনে চার্জ নেই, চার্জ দিয়ে কিছুক্ষণ পরে উনি জয়েন করবেন। মোশরেফা মিশু, আপনি জানেন বাংলাদেশে একসময় ছাত্র মৈত্রীর নেত্রী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেত্রী, এবং এখন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের তিনি প্রেসিডেন্ট, তিনিও যুক্ত হয়েছেন। তো আমরা, আমার মনে হয় কোটা আন্দোলন নিয়ে আপনি ইতিমধ্যেই সূচনা বক্তব্য দিয়েছেন, আমিও এক মিনিট একটু বলি। সেটি হলো ফেব্রুয়ারি মাসে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বাতিলের পক্ষে, সেই আন্দোলন প্রেক্ষিতে এক পর্যায়ে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না, এবং মন্ত্রী পরিষদে কোটা থাকবে না এই বিলটি ইতিমধ্যে পাশ হয়েছে, যেটি সেটি হলো যে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোটা বাতিলের একটি বিল। তো এই এই কারণে এখন যারা তখন আন্দোলন করেছিলেন তাদের অনেকেই এই একেবারে বাতিল হয়ে যাওয়ার কারণে আবার কিছু কোটা পুনর্বহালের দাবি করছে, এবং এই দাবিতে ইতিমধ্যেই শাহবাগ, বাংলাদেশের সবচেয়ে
চত্বরে
গুরুত্বপূর্ণ একটি জায়গা,
আন্দোলন সমাবেশ হয়েছে এবং ওই দাবি জানানো শুরু হয়েছে। তো এই দাবির পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা নিয়ে আমরা এখন প্রথমে সাথে আলোচনা করি।
তানভীর উল সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যালো তানভীর সিদ্দিকী, লাইনে আছেন? লাইনটা কি শুনতে পাচ্ছেন?
আপনি শুনলেন আমাদের দুজনের বক্তব্যই, বক্তব্য বলতে আমরা ইন্ট্রো দিলাম আর কি, কি কারণে আজকের এই অনুষ্ঠান,
কি কারণে এই হচ্ছে দাবি যে জানানো হচ্ছে সেটা কোন দিকে মোড় নিচ্ছে এইসব আর কি। এই যে দাবি জানানো হচ্ছে এখন কোটা আবার কিছু ক্ষেত্রে
পুনর্বহালের দাবি, তো আমার মনে হয় যে তানভীর সিদ্দিকী আগে বলুন, তারপরে আমরা মোশরেফা মিশুর কথা শুনবো।
ধন্যবাদ রোকেয়াফা, ধন্যবাদ জনাব নবি সেলিম, আপনাদের দুজনকে অনেকদিন পরে আমি অনলাইনে পেলাম এবং আপনাদেরকে আমি দেখছিও, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখতে। আমি কোটার বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কারণ এই জিনিসটা হঠাৎ করে যে একটা আন্দোলন শুরু হলো ব্যাপারটা কিন্তু বটে সেরকম
না, তা নয় আমরা জানি,
এবং এই কোটার সাথে অনেকগুলো বিষয় জড়িত, এটার সাথে রাষ্ট্রীয় একটা পলিসির ব্যাপার আছে সেটা যেমন জড়িত, এটার সাথে আপনার মুক্তিযুদ্ধ ইস্যুটা জড়িত, এটার সাথে সুবিধা বঞ্চিত শ্রেণী যেটা আছে, অনগ্রসর শ্রেণী বলে যেটা বলা হয় সংবিধানের যেখানে উল্লেখ আছে সেটা জড়িত, জেলা কোটা জড়িত, সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা জটিল একটা ইস্যু,
জটিল বিষয়। কিন্তু তানভীর, বেশিরভাগই শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের এবং প্রতিবন্ধীদের কথা, মুক্তিযোদ্ধাদের তো অবশ্যই সোচ্চার হয়েছেন যে ফিরিয়ে দাও কোটা, তো সেই প্রেক্ষিতে আপনি কি বলবেন?
আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই, কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধ ইস্যুটা খুব সেন্সিটিভ ইস্যু একটা, এবং এই সেন্সিটিভ ইস্যুটা এত দূরে আসার আগে আমার পলিসি মেকার যারা আছেন ওনাদের উচিত ছিল এই বিষয়টা খুব প্রফেশনালি হ্যান্ডেল করা, কারণ এটা আসবে, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, তাদের পরিবারের জন্য যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা বাতিল করার আগে চিন্তা করা দরকার ছিল যে কতটুকু দেওয়া উচিত, কতটুকু দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি, আমি সাংবাদিকতার সঙ্গে যেহেতু জড়িত ছিলাম এই জন্য আমি এই জিনিসটা আমার খুব রিকল আমি করতে পারি। 90-এর দশকে যখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে অ্যানুয়াল রিপোর্টটা করত, সেখানে কিন্তু লেখা থাকত যে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা পূরণ হয়নি। এর কারণ ছিল যে ওই সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য বয়স শিথিলযোগ্য লেখা থাকত, তখন তাদের বয়স হতে হতো 32 বছর। কিন্তু এটা আমি 90-এর দশকের কথা বলছি, তখন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য কোটাটা ছিল। কিন্তু ওই সময়ে যদি একজন মুক্তিযোদ্ধাকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ঢুকতে হয়, তাহলে তার মুক্তিযুদ্ধের সময় তার বয়স হতে হবে 8, 10 বা 12 বছর। তো 8-10 বছর বয়সে তো কোনো মুক্তিযোদ্ধা ছিলেন
না।
পরবর্তীতে এটা আসলো মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। এর পরবর্তীতে এখন আসলো মুক্তিযোদ্ধাদের
নাতি-নাতনিদের জন্য।
এখন একটা মুক্তিযোদ্ধাকে আপনি কতদূর সুবিধা দিবেন, একটা ফ্যামিলি থেকে কতজনকে সুবিধা দিবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্পষ্ট করা হয়নি। যে কারণে আপনার অন্যান্য যারা আছে, এই যে 53 ভাগ যেটা বলা হয়, এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, এখানে জেলা কোটা আছে, এখানে
56 ভাগের কথা বলা হচ্ছে, 56%, 30% হলো মুক্তিযোদ্ধা, 10% হচ্ছে
মহিলাদের,
হ্যাঁ, এবং বাকি বোধহয় অনগ্রসর মানুষ যারা আর কি, তারা 10% এবং প্রতিবন্ধী বোধহয় 1%, সব মিলে 56%।
আর টেলিফোনে কেউ আছেন কি? আমার মনে হয় টেলিফোনে কেউ আছেন। হ্যালো,
হ্যাঁ
জি, হ্যাঁ আপনি আছেন কিন্তু আমাদের কোন শ্রোতা বোধহয় ফোন করছেন। হ্যালো,
নমস্কার
চক্রবর্তী
জি, বলুন
জি। আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। সবাইকে অগ্রিম ভারতীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা। আপনি বলুন, আপনার বক্তব্য কি?
জি, আমার প্রশ্ন হচ্ছে প্যানেল অতিথি কাছে স্যার মহোদয়, তাদেরকে আমি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি তাদের চমৎকার কথা বলার জন্য। আমার স্যারের কাছে প্রশ্নটা হচ্ছে, সেটা হলো এই যে কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে একজন পরিবারের ছেলে মেয়ে কয়জনের কোঠা থাকতে পারে? আর একটি প্রশ্ন হচ্ছে, সেটা যে কোঠাটা যে হয়, মানে যে একটা যে আমাদের পূর্ণাঙ্গভাবে আবার যে স্লিপ আমরা যে পেলাম, মুক্তিযোদ্ধা এবং যে সাধারণ এবং অন্যান্য ক্ষেত্রে কত পার্সেন্ট কোঠা থাকতে পারে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মুশফিকের কাছে যাই।
হ্যাঁ, আমরা একটু মুশফিক মিশু, আপনি শুনেছেন তানভীর বক্তব্য দিচ্ছিলেন, এই কোটা আন্দোলন পুনরায় আবার শুরু হলো কেন এই প্রশ্ন করেছিলাম, আপনি কি বলবেন এই প্রশ্নের প্রেক্ষিতে?
জি, ধন্যবাদ। আপনারা জানেন যে কয়েক মাস আগে কোটা সংস্কারের জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন, তো এইটার কিন্তু একটা ন্যায্যতা আছে তাদের আন্দোলনে। যেমন তারা মেধার কথা বলেছে, প্রয়োজনীয়তার কথা বলেছে, এই যে বিষয়গুলো বলেছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষও কিন্তু আপনারা দেখবেন যে একাত্ম হয়েছে এই কারণে যেগুলো তাদের হচ্ছে, তাদের নিজেদের বাস্তবে তারা যে সমস্ত সমস্যাগুলি ফিল করছেন, বাস্তবে যে সমস্ত সমস্যাগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছেন, প্রতিবন্ধকতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, সেটার জন্য কিন্তু তারা এই কথাগুলো বলেছেন। আজকে বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও আপনি দেখবেন যে আমাদের কোয়োটা সেশনে একেবারে হয়ে আছে, এখানে কোনো চাকরির ব্যবস্থা করা হচ্ছে না, সরকারি চাকরিতে নিয়োগের অবস্থা খুবই খারাপ, এবং এখন তো মুখ চেনা লোক ছাড়া তো আমরা দেখছি যে চাকরি হচ্ছে না, এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই সময় কোটা সংস্কার আন্দোলনটা আমাদের কাছে কিন্তু আসলে মনে হয়েছে বাংলাদেশের বর্তমান যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বর্তমানে যে আমাদের সামাজিক পারিবারিক যে আসলে বাস্তবতা, বেকার সমস্যা ইত্যাদি, সমস্ত মেধাবীদের অত মূল্যায়ন নেই, এই যে বিষয়গুলো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোটা সমস্যাটা মানে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কতগুলো সমস্যার কথা, তারা কিন্তু কোটা বাতিলের কথা বলেনি। তারা বলে যারা আন্দোলন করছিলেন ওই সমস্ত ছাত্রছাত্রীরা বলেছেন যে
কোটা সংস্কার বলেছিলেন,
হচ্ছে যে সংস্কার করার জন্য, মানে বাতিল নয়। এবং আপনারা দেখেছেন যে কোন মানুষ যদি আসলে কোনো বিষয়কে ভেতর থেকে সমর্থন না করেন তাহলে কিন্তু এত বড় আন্দোলন গড়ে তোলা যায় না। ঢাকা থেকে শুরু করে আজকে ঢাকা ইউনিভার্সিটি, গোটা ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং সারা দেশেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে এসেছিলেন, সেই বিষয়টা আপনারা জানেন। এবং এর পরিণতি কি হয়েছিল সেটাও আপনারা জানেন, একটা গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা হিসেবে। আর আজকে এই এই কথার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তখন পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে ফেললেন যে
কোটা বাতিল করা হবে,
বাতিল করলাম আমি, কোটা বাতিল করলাম। এটা এটা কিন্তু হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের তাদের অবস্থানের সাথে কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ নয়।
ছাত্র আন্দোলনে বাতিলের জন্য
প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন ঠিক আছে, এতই যেহেতু হচ্ছে যে তারা চান না তাহলে ঠিক আছে কোটা বাতিল করে দিলাম, তাহলে বাতিল করে দিলে তো আর কিছু হবে না। আমি এই কথাটাকেই বলছি যে আজকে ছাত্রছাত্রীদের যে আন্দোলন এবং আন্দোলনের সাথে সারা দেশের ছাত্রছাত্রী এবং মানুষ, বিভিন্ন পরিবারের মানুষ, জনগণ যারা এটাকে সমর্থন করেছেন তারা তাদের অবস্থা আপনারা দেখেছেন যে কত ব্যাপক সংখ্যক মানুষ এটাকে আসলে সমর্থন করেছেন। তো এটা এই আন্দোলনকে পরবর্তীতে কিন্তু দমন করার জন্য আপনারা জানেন যে ভয়ানক রকম তৎপরতা চালানো হয়েছে, সহিংস আচরণ করা হয়েছে। আজকে সরকার পক্ষের ছাত্র সংগঠন যারা তারা এবং পুলিশ যৌথভাবে আজকে ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে ব্যাপকভাবে তাদের উপর নিপীড়ন করা হয়েছে, এমনকি যারা নিপীড়িত হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, পা ভেঙে গেছে, এরকম পরিস্থিতি যাতে হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করতে দেওয়া হয়নি। কিন্তু হসপিটালে ভর্তি করা যারা হয়েছিলেন, যেমন আমি রাজশাহী তরিপুলের কথা যদি বলি, একদম এক্সরেতে পরিষ্কার দেখাচ্ছে যে তার পাটা ভেঙে গেছে, কিন্তু সেই সুস্থ হওয়ার আগে তাকে রাতের বেলা তাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে এই সরকারি বাহিনীর নির্দেশে। এইরকম হচ্ছে পরিস্থিতি। এরকম আরো অনেক ছেলেমেয়ের কথা বলা যায়, সময়ের কারণে আমি সবার কথা বলছি না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারপরে মন্ত্রিসভায় তারা সিদ্ধান্ত নিলেন কি যে ঠিক আছে কোটা আসলে বাতিল করা হলো। এবং সেইখানে বক্তব্যে আমরা আশ্চর্যজনক ভাবে আসলে দেখলাম, আমরা আসলে খানিকটা মর্মাহত হয়েছি যে প্রধানমন্ত্রী বলে কোটা তো বাতিল করা হয়েছে, এখন যদি কেউ যদি আবার কোটার জন্য যদি আন্দোলন করে তখন দেখা যাবে, মানে পরিবর্তন হতে পারে। এই ধরনের কথাটা তার মানে হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা থেকে এত দায়িত্বশীল একটা স্থানের থেকে তিনি এই কথাটা বলবেন, এটা আসলে বাংলাদেশের মানুষ রাস্তাগুলোকে একদম বন্ধ করে দিল এবং সেখানে অল্প কিছু ছেলে মেয়ে সেখানে দেখা গেছে। ওটা সংস্কারের পক্ষে যে সমস্ত হাজার হাজার ছেলে মেয়ের সারা দেশে নেমে এসেছিল, এর পুরো বিপরীত চিত্র কিন্তু আমরা দেখলাম যে কোটা পুনর্বহালের দাবিতে যে আন্দোলনটা এখন চলছে,
ফিরিয়ে দাও কোটা,
ফিরিয়ে দাও কোটা, সেটা
অসুবিধা হয়নি যে এটা হচ্ছে যে সরকারি সমর্থনে আসলে হচ্ছে বা সরকারের উস্কানিতে বা সরকারের সমর্থনে আসলে এই বিষয়টা হচ্ছে।
যাই হোক, এখন মেনে নিতে পারে না, কিন্তু একটা জিনিস মুশফিকা আমি বলতে চাই এবং তানভীর সিদ্দিকীও আছেন, আমাদের যেটা প্রশ্ন যে যদি তাই হয় যে কিছু সংখ্যককে নিয়ে সরকার সমর্থক কিছু লোকজনকে নিয়ে এখানে শাহবাগের চত্বরে আনা হয়েছে, তাহলে বাকি যারা হাজার হাজার দাবি নিয়ে সোচ্চার যে কোটা ফিরিয়ে দাও, তারা কোথায়? তাদের চিত্র কেন দেখানো হচ্ছে না বা দেখা যাচ্ছে না? এমন তো হতে পারে না যে সমস্ত মিডিয়া সেগুলো মানে একবারে ব্ল্যাক আউট করছে।
কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তারা তো এখন মাঠে নেই, তারা এখন মাটি নেই, মানে হচ্ছে যে তাদের তো এক ধরনের কথা, তারা ওনারা নিজেরাও আসলে মর্মাহত। আমি অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলে দেখলাম যে তারা মর্মাহত এই কারণে যে আমরা তো চেয়েছিলাম সংস্কার, আসলে কি হলো, আসলে কি হতে যাচ্ছে। একদিকে তো নিপীড়ন নির্যাতন এটা হচ্ছে, আবার অন্যদিকে হচ্ছে যে ব্যাপারটা কি হতে যাচ্ছে যে আবারও দেখা যাচ্ছে যে পুনর্বহালের দাবিতে এবং প্রধানমন্ত্রী এই কথা বলার পুনর্বহালের দাবিতে আবার কিছু ছাত্রছাত্রী তারা আন্দোলন করছে। তো এরকম একটা পরিস্থিতিতে যারা সংস্কারের আন্দোলন করেছেন তারা তো সাংঘর্ষিক জায়গায় তারা আসেননি। আমি তো মনে করি যে এটা একটা খুব
সঠিক চিত্র দেখা যাচ্ছে না, আপনি সেটা বলতে যাচ্ছেন। আমি তানভীর সিদ্দিকীর কাছে যাব। তানভীর সিদ্দিকী,
মোহাম্মদ আব্দুল্লাহ লাইনে আছেন?
আব্দুল্লাহ লাইনে আছেন?
আসসালামু আলাইকুম আপা।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার
তানভীর, তানভীর সিদ্দিকী ভাই এবং মিশু আপা অনেক কথা বলে ফেলেছেন, আমার বলার অনেক কিছুই ওনারা বলছেন আর কি। তারপরেও আমার মনে হয়
না, বলুন
কোটা আপনার ছাত্র ছাত্রীরা সাধারণত যেটা চেয়েছিল সেটা হচ্ছে সংস্কার, কিন্তু এক পর্যায়ে এটাকে বাতিল এবং পরবর্তীতে যে পরিপত্র বা সার্কুলার জারি করা হলো সেখানে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করা হলো, কিন্তু অন্যান্য নিচের দিকে এই কোটাটা থাকবে। তারপরেও এখন যে আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করার জন্য, বিশেষ করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% কোটা সংস্কার করার জন্য বলা হচ্ছে, আমার মনে হয় সংস্কারের দিকটাতে থাকলে ভালো হতো, টোটাল সিস্টেমটাকে বাতিল না করে।
মন্ত্রিসভায়
যে সুপারিশটা এসেছে এই বিষয়তে, মানে হ্যাঁ, তো এইটা বলা হচ্ছে নবম, মানে পূর্বতন প্রথম শ্রেণী, যেটা নবম দশম ও তেরোতম গ্রেডের ক্ষেত্রে সরকারি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তানভীর সিদ্দিকী, এই ব্যাপারে কি একটু বিস্তারিত বলতে পারবেন?
ধন্যবাদ। যে সিদ্ধান্তটা মন্ত্রী পরিষদ থেকে এসছে এটা একটা কমিটি সিদ্ধান্ত, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে, যেখানে মাননীয় ক্যাবিনেট সচিব ছিলেন সেটার সদস্য, ওনারা মিলে এই সুপারিশটা করেছেন। এবং এই সুপারিশের কতগুলো ভিত্তি ছিল, কারণ হচ্ছে আপনি যখন এটা আপনি চিন্তা করেন না কেন, যে দেশে যারা প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যারা জড়িত মূলত তারাই দেশটা চালান, সেটা যে ক্যাডারেই হোক না কেন। তো এইরকম একটা জায়গায় যেখানে মেধা এবং দক্ষতার বিষয়টা হয়ে যাচ্ছ, সেই জায়গাটায় যদি আমরা কোটা দিয়ে একটা বড় অংশ ফিল আপ করে ফেলি, আবারও বলছি যে মুক্তিযোদ্ধার কোটা কিন্তু একটা অংশ মাত্র, পুরাটা না, অনেকের
মধ্যে
মুক্তিযুদ্ধ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। নাম্বার টু হচ্ছে যে কারণে কোটা বিরোধী আন্দোলন, এটা কয়েক বছর থেকেই চলছে, এটা গত ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে একটা অবস্থান নিয়েছে, এটা সেটা হচ্ছে যে তারা বলছেন যে তাহলে আমরা কি করবো, 56% যদি কোটায় চলে যায় আমরা কোথায় দাঁড়াবো, হাজার হাজার বেকার ছেলে যে আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সম্প্রতি কিন্তু সরকারি চাকরির ব্যাপারে বিশেষ করে এই ধরনের সিনিয়র পজিশনে যথেষ্ট আগ্রহ জেগেছে তরুণদের ভিতরে, কারণটা হচ্ছে যে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি চাকরিতে বাড়ানো হয়েছে সেটা তাদেরকে আকৃষ্ট করেছে, কারণ তাদের বেতন বেড়েছে, তাদের সুযোগ সুবিধা বেড়েছে, তাদের স্বল্প মূল্যে গাড়ি বাড়ি ব্যবস্থা করা হচ্ছে স্বল্প সুদে, সব মিলিয়ে একটা এনভায়রনমেন্টটা, আগে যেটা মাল্টিনেশনাল কোম্পানি বা প্রাইভেট চাকরিতে বা এনজিওতে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতো, তারা এখন এই সরকারি চাকরি সরকারমুখী হয়ে গেছে। এখন একজন মেধাবী যখন দেখছেন যে ওনার মেধা থাকা সত্ত্বেও, উনি তালিকায় মেধা তালিকায় থাকা সত্ত্বেও নিচের দিকের কেউ ঢুকে যাচ্ছেন প্রথম শ্রেণীর চাকরিতে কোটার কারণে, উনি ডিমোটিভেটেড ফিল করছেন। তো আমি অনেক সময় কথা বলেছি, তাদেরও একই কথা যে কোটা থাকুক, একটা সহনীয় পর্যায়ে থাকুক। এখন ওনাদের মুক্তিযোদ্ধাদের যে ব্যাপারটা সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এই ইস্যুটাই এখন একটা একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। প্রথমে ছিল মুক্তিযোদ্ধা, তারপরে আসলো মুক্তিযোদ্ধার সন্তান সরকারি পলিসিতে, এখন এসছে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম, যে বলা হয় না
মুক্তিযোদ্ধাদের। তবে কোটার এই বিষয়টি আসলে সারা দুনিয়াতে আছে আপা, আমরা আমেরিকাতে দেখি এখানে ভেটারান কোটা একটা উল্লেখযোগ্য জিনিস,
সামরিক বাহিনীতে যারা কাজকর্ম করেছেন তাদের পরিবারেরও সুযোগ সুবিধা আছে কিছু।
তো কোটা আমার মনে হয় যে উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকা আফ্রিকা সর্বত্রই
উন্নত কোটার একটা ব্যাপার থাকে। আর বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেটা খুব তানভীর বারবারই বলছেন যে খুব সেনসিটিভ ইস্যু, স্পর্শকাতর বিষয়, অবশ্যই এটা স্পর্শকাতর, কারণ মুক্তিযোদ্ধা যারা নিজের যে আত্মাহুতি দিয়েছেন এই দেশটির জন্য, সেই দেশের মানুষের কাছ থেকে বা সেই দেশের কাছ থেকে, সেই দেশের সরকারের কাছ থেকে তারা এইটুকু তো দাবি করতেই পারে। এবং মুক্তিযোদ্ধা শুধু না, যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন, যারা ক্ষতবিক্ষত হয়েছেন, যারা সব কিছু সর্বহারা হয়েছেন, তাদের দাবি দেশের প্রতি থাকবে না তো কার প্রতি থাকবে, সেটাই আমার প্রশ্ন। সেলিম,
না সেটাই, জি জি বলুন।
জি আমি বলছি যে আপনারা জানেন যে মুক্তি, হ্যাঁ আপনারা সঠিকই বলেছেন যে ইউরোপ আমেরিকা সারা দুনিয়াতে কিন্তু আমরা কিন্তু, আপনি জানেন যে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল 30%, তারপরে এখানে অনগ্রসর জাতি ধর্ম, তারপরে যে নারী, এইরকম কিন্তু কতগুলো বিষয়ে কিন্তু আমি মনে করি যে মানে আমাদের অভিজ্ঞতা যেটা অবজারভেশন যেটা দেখছি যে সারা দুনিয়াতেই কিন্তু থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশে কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেকে কিন্তু রিয়্যাক্ট করেছেন যখন মুক্তি কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করেন, তখন যে অনেকে যারা বলেছে যে মানে এটা বিপক্ষে যারা কাজ করেছেন যে মুক্তিযোদ্ধাদের কোটা দরকার, যেমন ধরুন যে এখন যারা আন্দোলন করছেন তাদের ব্যাপারে কিন্তু রিয়াল মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধারা বলেছেন যে এটা পত্রপত্রিকায় এসছে, আমাদের ফেস সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম অনেকবার লেখা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধারা বলেছেন যে আমাদেরকে অপমান করা হচ্ছে, আমরা কোনো ভাতার জন্য, আমরা কোনো কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি, এটা একটা দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা যে কোটা তো কোটার আসলে মানে বেনিফিশিয়ারি কারা, এখানে আমরা তো প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদের অনেককে বাংলাদেশের যে সমস্ত মেন স্ট্রিম পত্রিকাগুলো সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অমুক মুক্তিযোদ্ধা নীলফামারীর একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করছেন, অমুক আজকে দিনাজপুরের একজন মুক্তিযোদ্ধা তিনি আজকে দেখা যাচ্ছে বিনা চিকিৎসায় ঘরে শুয়ে মরছেন, এরকম কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু আছেন, এবং তাদেরকে কিন্তু মানে তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে এই যে 30% যে মুক্তিযোদ্ধার কথা করা হয়েছে, আমিও মনে করি যে সেটা আসলে মুক্তিযোদ্ধাদেরকে একটা একটা মানে আসলে অবমাননাই করা হয়েছে যারা বলছেন, মুক্তিযোদ্ধারা যারা আসলে বলছেন। অবশ্যই মুক্তিযোদ্ধাদের একটা কোটা থাকতে পারে, তারা দেশের জন্য এত বড় আত্মত্যাগ করেছেন, কিন্তু তাদের একেবারে জেনারেশন টু জেনারেশন আমাদের এটাকে বয়ে নিয়ে যেতে হবে, এরকম যদি হয় আমি মনে করি যে সেটা আসলে বাস্তবসম্মত নয়, এবং এটা তো আসলে হওয়ার কথা নয়। বাংলাদেশে এত বেশি জনবহুল একটা দেশ, সেই দেশের অধিকাংশ মানুষ আছে যেখানে মানে তাদের জীবনযাত্রার মান এত পশ্চাৎপদ, আজকে আজকে দেখা যাচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করেন এখনো পর্যন্ত প্রায় 30% মানুষ, এই যে পরিস্থিতিগুলো, তাহলে হয় কি যে এটা মনে হয় যে একটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই সিদ্ধান্তটা রাজনৈতিক মনে হয়, তো যার জন্য এটাকে আসলে আমরা সব বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে আসলে সমর্থন করতে
পারে না। আপনাকে আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশরফা মিশু। এই যে মুক্তিযোদ্ধাদের ভেতরেই আপনি বললেন যে আসল এবং নকল মুক্তিযোদ্ধার একটি ব্যাপার দাঁড়িয়ে গেছে, যার কারণে এই কোটা সংস্কার আন্দোলনটিও শুরু হয়েছে ওই কারণেই যে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানেরা এর সুবিধা পাচ্ছে না।
মুক্তিযোদ্ধাদের সেখানে তো সমস্যা দেখা দেবেই।
আপা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুনায়েদ সাকি, আমরা মনে হয়
তার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনিনি। অবশ্য জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আচ্ছা, আমাদের সঙ্গে মোশরফা মিশু এবং অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী এতক্ষণ ধরে কথা বলছিলেন যে নতুন করে যে কোটা আন্দোলনের, কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়েছে সেটার যৌক্তিকতা এবং আগের আন্দোলনের প্রেক্ষিতে এই আন্দোলনটা কতটা বেগবান পাবে বা তাদের সমর্থন পাবে এই কথা। তো ওনারা দুজনই বলছিলেন যে এটা অনেকটা অনেকটা স্পন্সর্ড আন্দোলন আর কি, কোন কোন মহল হয়তো তাদেরকে মদত দিচ্ছে। তা আপনার কি মনে হয়?
আমার মনে হয় যে দেখুন, গোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন হয়েছিল।
জি, সেটি মূল আন্দোলন ছিল,
দাবিতে নয়। কাজেই এই যে সরকার যে একতরফাভাবে বাতিল করে দিল, এটা একটা অত্যন্ত স্বেচ্ছাচারী এবং দায়িত্বহীন সিদ্ধান্ত, এবং এটা হচ্ছে এক ধরনের আন্দোলনের প্রতি এক ধরনের, তাদের যে তারা যে ক্ষিপ্ত ছিল, তারা যে এই আন্দোলনের প্রতি এক ধরনের ভীষণ ভাবে নাখোশ, সেইটার একটা প্রকাশ তারা ঘটালেন যে ঠিক আছে, তোমরা সংস্কার চেয়েছো, আমরা বাতিলই করে দিলাম। এই ভঙ্গিটা সরকারের একটা ক্ষমতার যে দাপট, সেই দাপটেরই একটা অংশ বলে আমরা মনে করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখুন, কোটা বাতিল করার কোন মানে সুযোগই এই কারণে নেই যে কতগুলো, যেমন প্রতিবন্ধীদের কোটা কিংবা আমাদের এখানে যারা মানে বাঙালির বাইরে অন্যান্য জাতির সদস্যরা আছেন, যারা
সংখ্যালঘুদের
অবস্থা আছে, যাদেরকে আদিবাসী তারা হিসেবে নিজেদের দাবি করেন, এই আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে কোটা, এটা এই দুটো কোটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এখানে তাদের কোটা মানে রাখতেই হবে, এই কারণে যে তাদের তারা যদি কোটা না থাকে, বাংলাদেশে 40টি আদিবাসী কিংবা মানে সংখ্যার দিক থেকে কম যারা
ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী,
তারা এখন পর্যন্ত মেইনস্ট্রিম অর্থাৎ প্রথম এবং প্রথম শ্রেণীর কোন চাকরিতে কিংবা এমনকি দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তাদের কোনো মানে তারা আসতে পারে না। কাজে এই এই ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে আসলে পুরো সিঙে আনতে গেলে আমাদেরকে এই কোটা ব্যবস্থাটা মানে রাখতে হবে। এক দুই হচ্ছে যেমন ধরুন নারীর ক্ষেত্রে মানে আমাদের অনেকগুলো উন্নতি হয়েছে, আবার এই শহর মফস্বল এবং গ্রামের মধ্যে বড় ধরনের একটা তফাৎ কিংবা এক ধরনের ডিসপ্যারিটি বৈষম্য এখনো রয়ে গেছে। কাজে সেই নারীর ক্ষেত্রেও এই জিনিসটা কি করবে, এমনকি এই যে সংখ্যালঘু জাতির ক্ষেত্রে যেটা বললাম আদিবাসীদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে অগ্রসর অনগ্রসরতার ব্যাপার আছে, ফলে এইসব কোটাগুলোর প্রয়োগের ক্ষেত্রে একটা সংস্কার দরকার, সেই সব দিকে কোনো মনোযোগ থাকবে না। মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেওয়া হয়েছে, সেই সম্মানটা পুরোপুরি ফিরিয়ে নেওয়ার তো কোনো ব্যাপার নেই। একদিকে যেমন যা আছে সেটা খুব ন্যায্য নয়, অর্থাৎ মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযোদ্ধার সন্তানরা নাকি এবং তার পরবর্তী প্রজন্মরাও এটা পাবেন, এটা যেমন ন্যায্য নয়, তেমনি আবার পুরো বাতিল করাটাও ন্যায্য নয়। প্রতি মুক্তিযোদ্ধা পরিবারের একজন একটা কোটার সুবিধা পাবে, এইটুকু করলে প্রতি যেমন সম্মানও রাখা হয় আবার সেটা ন্যায্যতার উপরে দাঁড়ায়। অর্থাৎ অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা কোটার সুবিধা নেননি, এমনকি তার সন্তানও নেয়নি, হয়তো তার পরের প্রজন্ম তৃতীয় প্রজন্মে এসে তারা
সেই প্রয়োজনে তারা সেটা চাইছে
পরিবার থেকে একজনে। এই যে এইভাবে ধরেন সংস্কার করলে 15-20% কোটার মধ্যেই পুরো কোটা সংস্কার করা যেত, এবং এইভাবে একটা পুরো মানে অর্থাৎ আমরা কোটার রাখার যে যৌক্তিকতা সেটাকে রাখতে পারতাম, আবার যেভাবে ছিল তার যে অযৌক্তিকতা সেটাকে বাতিল করতে পারতাম। ছাত্ররা আন্দোলন করেছিল একটা সংস্কারের দাবিতে, কিন্তু আজকে সরকারের ভূমিকা থেকে আমরা দেখছি মনে হচ্ছে যে ছাত্রদের উপর একটা শোধ নেওয়ার জন্য এবং আন্দোলনকারী কিংবা সমাজের বিভিন্ন অংশের পরস্পর মুখী করে তোলার জন্য, প্রতিদ্বন্দ্বী কিংবা তাদের মধ্যে বিরোধ তৈরির জন্য একটা এইভাবে একটা প্রস্তাব আনলেন। আর কোটা তো সর্বক্ষেত্রে প্রযোজ্য, এটা কেন কেবলমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে,
সর্বক্ষেত্রে প্রযোজ্য,
চাকরির ক্ষেত্রেও তো কোটা ব্যবস্থা আছে,
নিশ্চয়ই
সব ক্ষেত্রে কোটার একটা ন্যায্যতার জায়গা আনাটা দরকার, এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, কোটা সংস্কারের আন্দোলন,
না, মন্ত্রী পরিষদের সচিব যিনি বলেছেন সম্প্রতি যে এই কোটা সংস্কার মানে কোটার ব্যবস্থাটা পুনরায় পর্যালোচনা করে দেখে আবার সেটা ফিরিয়ে আনা সম্ভব, তো এই কোটা ব্যবস্থা কি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হতে পারে যদি বলে থাকেন, তাহলে তারা পুনর্বিবেচনা করবেন কি?
আমি কথাটা শুনতে পাইনি, মানে
কোটা ব্যবস্থার সম্পর্কে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শফিউল আলম তিনি বলেছেন সম্প্রতি যে এই কোটা ব্যবস্থাকে সরকার যদি আবার পুনর্বিবেচনা করে ফিরিয়ে আনতে চান তাহলে সেটা সম্ভব হতে পারে, তো এটা এই পুনরায় কি ফিরিয়ে আনা সম্ভব?
জিনিসটা নিয়ে ধোঁয়াশার তো কোনো প্রয়োজন নেই, আমরা যেটা সংস্কার চাওয়া হচ্ছে সেই সংস্কারটাকে মানে একটা যৌক্তিক জায়গায় নিয়ে এসে এটা কিন্তু করা সম্ভব। এখন যদি এরকমটা দাবি করা হয় যে বিভিন্ন অংশের মধ্যে পরস্পর বিরোধিতা তৈরি করে দিয়ে ডিভাইড এন্ড রুল পদ্ধতিতে তারপরে পুরো জিনিসটার উপরে ঘোলা পানিতে মাছ শিকার করা, এই ধরনের মানে চিন্তা ভাবনা সরকারের দিক থেকে খুবই মানে একটা জনগণের সাথে একটা বৈরী মনোভাবের পরিচয় ঘটবে। তারা জনগণের দাবি দেওয়ার প্রতি যে একটা সংবেদনশীলতা দেখানো এবং তাদের সেই দাবি দেওয়া গুলোকে কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে একটা রাষ্ট্রের পরিচালক হিসেবে একটা যে মানে একটা যে অভিভাবকের জায়গা থেকে দেখা, সেরকম কোন দৃষ্টিভঙ্গি তাদের এখানে প্রকাশ ঘটবে না। আমরা মনে করি যে কোটার ব্যবস্থা নিয়ে সমাজের বিভিন্ন অংশের, মানে এটা তো সরকারি চাকরির বিষয় বলে কেবলমাত্র আমলারা বিষয় সিদ্ধান্ত নেবেন, এটা তো ব্যাপারটা ইস্যু, এবং সে কারণেই সমাজের বিভিন্ন অংশের এক্সপার্টদের প্রতি মানে মতামত দরকার, এবং সরকার এই বিষয়ে একটা জাতীয় কমিশন করতে পারে এবং তারপরে তার সকলের মতামতের ভিত্তিতে এই কোটাকে 15% থেকে সর্বোচ্চ 20% মধ্যে আমি মনে করি যে সবগুলো জায়গায় আমরা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি। ফলে এইটা আমার মনে হয়, আমি নিজে আলোচনা করে দেখেছি, আমি জানি না যে মানে আমার মনে হয় যে শিক্ষার্থীদেরও এই বিষয়ে এমন কোন আপত্তির জায়গা ছিল না, এবং যদি এইটা এই যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতো।
আপনার এই যুক্তির সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন। সেলিম, আমাদের হাতে খুব একটা সময় নেই, আমাদের
3-4 মিনিট আছে। জি জি, তানভীর সিদ্দিকি বলুন।
তানভীর বলেন।
আচ্ছা, আমি যে বলছিলাম যে এখনো তো এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, এটা তো পার্লামেন্টে যায়নি, কিন্তু আমার এটা আশঙ্কার কথা আজকে বলে রাখি, সেটা হচ্ছে যদি এটা পার্লামেন্টে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেভাবে এটা সিদ্ধান্ত হয়েছে সেভাবে পাশ হয় এবং এটা যদি আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ তখন এটা সম্পূর্ণভাবে সংবিধানের 19 অনুচ্ছেদের সাথে কিন্তু সাংঘর্ষিক হবে। কারণ 19 অনুচ্ছেদে ক্যাটাগরিক্যালি বলা আছে যে সুযোগের সমতা সবার থাকবে, তারপরেও বিশেষ কিছু ক্ষেত্র বলে দেওয়া আছে, বিশেষ করে নারী বা অন্যান্য যে ক্ষেত্রগুলো, সেই জায়গায় কিন্তু কোটার ব্যবস্থাটা কিছু করার নির্দেশনা সংবিধানের যে এই অংশটা কিন্তু নির্দেশমূলক। সেই ক্ষেত্রে যদি চ্যালেঞ্জ হয় সমস্যা হবে, এবং কোটার ইস্যুটা
আবুল কালাম,
মাসুম বিল্লাহ আজাদ, মুস্তফা খন্দকার, জয়ন্ত হৈমন্তী, সিদ্ধার্থ ভট্টাচার্য, সবুজ ইসলাম, শঙ্কর হালদারের কথা আপনি বললেন, নিজাম চৌধুরী দেখছেন আমাদের সঙ্গে, তারপরে মোহাম্মদ আব্দুল্লাহ তো কথাই বলেছেন, লিয়াকত আলী আছেন আমাদের সঙ্গে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আজকের কোটা সংস্কার আন্দোলনের পুনর্বহাল আন্দোলনের আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন। আমরা দুজনের বক্তব্য শুনেছি। মোশরেফা মিশু, যদি 30 সেকেন্ড আপনি আমাদেরকে একটু সমাপনী বক্তব্য দেন যে কি হবে।
না, এটা আসলে আমাদের তরুণদেরকে এবং আমাদের সামাজিক ভাবেও আমাদের বিভিন্ন পরিবারগুলোকে একটু পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে একটা সরকারি পার্টি ঠিকই বলেছে যে এটা আসলে মানে এক ধরনের ডিভাইড এন্ড রোল পলিসির মতো অবস্থা, জনগণের মধ্যে বিভক্তি তৈরি করা। এটা যদি শাসক গোষ্ঠীর একটা শাসক শ্রেণী, মানে আমি বলছি যে যারা সরকারে আছেন এখন, তারা তাদের যদি এরকম একটা উদ্দেশ্য হয়, তাহলে সেটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। অনেক ধরনের সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো আসলে জনগণের স্বার্থের পক্ষে নয়, দেশের স্বার্থের পক্ষে নয়। আবার আমরা কোটা সংস্কারের আন্দোলনটাকেও আমরা দেখলাম যে এটাকে নিয়েও কিন্তু সরকার আসলে এক ধরনের একটা খেলা করছেন। এগুলো আসলে আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য কোনোভাবেই ভালো হবে না। এবং আরো সত্যি করে আরো স্পষ্ট করে বলি, ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের কথা বলেন, কিন্তু আমরা আসলে দেখছি মুক্তিযুদ্ধের যে আসলে সাম্যের চেতনা, শোষণ মুক্তির চেতনা, বৈষম্যহীনতার যে চেতনা, এইগুলো আসলে না হয়ে পুরোপুরি মুক্তিযুদ্ধ বিরোধী একটা চেতনার
আমাদের আলোচনা
আলোচনা আমাদের এখানেই শেষ করতে হবে। আসলে
আমি 10 সেকেন্ড কথা
বলছি। হ্যাঁ বলুন।
হ্যালো।
হ্যাঁ বলেন বলেন।
যে গতকালকে আমি আদিবাসীদের একটা প্রতিবাদ মিছিলে ছিলাম, আমি নিজে তাদের সাথে সংহতি জানিয়েছি, কারণ এই কোটা সংস্কার আন্দোলনে যখন আমরা সংহতি জানিয়েছি, আবার এখন বাতিলের মাধ্যমে যে অনেকের অধিকার খর্ব হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলনে সংহতি জানাচ্ছি। আমি মনে করি যে গোটা সংস্কারের যারা আন্দোলন করেছিলেন, যারা আদিবাসীরা আন্দোলন করছেন, এমন মুক্তিযুদ্ধের সন্তানদেরও যারা প্রতিবাদ করছে, আমি মনে করি সকলের আবার সম্মিলিত ভাবে বলা উচিত।
ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যারা তিনজন যারা আপনারা প্যানেলে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলাপনের আলোচনা আজ এখানেই শেষ করছি।
আপনাদেরও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।